بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى: وسابقوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاذمين الغيظ والعافين عن الناس، والله يحب المحسنين.
عن سهل بن سعد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. رواه البخاري. عن مالك الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، والحمد لله تملأ الميزان، وسبحان الله والحمد لله تملأ أو تملأان ما بين السماوات والأرض. الصلاة نور، والصدقة برهان، والصبر ضياء، والقرآن حجة لك أو عليك. رواه مسلم. মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায়, অশেষ মেহরবানিতে আজকে আমরা আমাদের মাঝে অস্বাভাবিক বৃষ্টি সত্ত্বেও কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা মসজিদে এই সাপ্তাহিক ঈদের দিনে উপস্থিত হতে পেরেছি, যিনি আমাদের তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যেহেতু রমজান মাস, রমজান সংক্রান্ত বক্তব্য আমরা পূর্বে থেকেই শুনে আসছি, আরো শুনব বিভিন্ন সময়ে এবং বিভিন্ন মাধ্যমে। রমজানে অধিক ভালো কাজের প্রতিযোগিতা, রমজানে অধিক কল্যাণের, কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করা, এ বিষয়ে সংক্ষেপে খুতবার শেষ পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। এখন আমাদের সামনে বৃষ্টি, অনেক মুসল্লি হয়তোবা ঠিকমতো আসতেই পারছেন না বা অনেকে আসতেই পারবেন না বিভিন্ন জায়গা থেকে। তবে সহিহ মুসলিমের একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আসাবানা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার। আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গে ছিলাম, হয়তোবা খোলা আকাশের নিচ দিয়ে কোথাও যাচ্ছিলাম, হঠাৎ আমাদের মাঝে বৃষ্টি আসলো। فحصر رسول الله صلى الله عليه وسلم ثوبه واصابه من المطر। যখন আমরা পথ চলতে চলতে হাঁটছিলাম খোলা আকাশের নিচে, বৃষ্টি এসে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চাদর বা এই ধরনের কোনো কাপড় ছিল হয়তোবা, তখন এভাবে উনি কাপড়টা খুলে ফেললেন, খুলে ফেলে এভাবে ধরলেন, ধরার পরে বৃষ্টি কিছু ওনার শরীরে নিয়ে নিলেন, তাতে প্রায় ভিজে গেলেন। ফকালু, সাহাবিগণ বললেন লিমা সনাতা ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল আপনি এমন করলেন কেন? বৃষ্টি আসলে আমরা দেখি যে শুধুমাত্র ছাগলই দৌড়ায় না, আমরাও কিন্তু অনেক সময় দৌড়িয়ে কোথায় পালানোর চেষ্টা করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করলেন যেটা আমাদের বিপরীত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করলেন যে কেন এমন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা হাদীসু আহদিম বিরব্বিহ। সুবহানাল্লাহ, বললেন যে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বদাই সব সময় একটা নতুন গিফট, নিউ গিফট। আচ্ছা, সরাসরি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দেন? কিছু দেন না, কিন্তু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুভব করে, আর রাসূল আসলাম যেহেতু ছিলেন মক্কা এবং মদিনায়, বৃষ্টিটা ছিল খুবই বিরল। আমি মদিনায় থাকি তো বছরে একদিন অথবা দুদিন অথবা কোনো বছর একবারও দেখিনি, মানে বৃষ্টি নাই। মাঝে মাঝে বোঝা যায় যে আকাশে মেঘ আছে, পাশেই উহুদ পাহাড়, যাই হোক আপনারা দেখে এসেছেন, হাজি সাহেবরা দেখে এসেছেন, ওখানে মাঝে মাঝে বোঝা যায় যে মেঘগুলো উহুদ পাহাড়ের নিচে, তখন দেখতে ভালো লাগে, কিন্তু বৃষ্টি দেখা যায় না ইল্লা মাশাআল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটি নিউ গিফট, নতুন গিফট, যেটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি আসমান থেকে বা আকাশ থেকে বর্ষণ হচ্ছে বৃষ্টি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, বৃষ্টিতে ভিজলেই অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে এমনটুকু খবরদার অনুভব করবেন না, মাঝে মাঝে আপনিও করবেন। এই হাদিসটা যখন পড়ি, সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটা যখন পড়ি তখন সত্যি মাঝে মাঝে বৃষ্টি হলে ওই রাসুলের সুন্নাতকে অনুভব করে আমিও এমনটা করেছি, যাক বৃষ্টিটা একটু শরীরের মধ্যে নিয়ে নিই, হয়তো বা সেটা বরকতও থাকতে পারে বা রহমতও থাকতে পারে, যদিও এটা রহমতের বৃষ্টি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দিকে তোমরা দৌড়াও, ক্ষমার দিকে দ্রুত যাওয়ার তোমরা প্রতিযোগিতা করো। ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে তোমরা যাও যার প্রশস্ততা হলো এই আসমান এবং জমিন পরিব্যাপ্তি, বা আসমান জমিন যে পরিব্যাপ্তি আছে তার চাইতেও বেশি প্রশস্ততা আছে, তার চাইতেও বেশি, এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আর ওই জান্নাতটা কেবলমাত্র মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে বললাম ওই জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, তার মানে এমনি সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়নি। জান্নাত বড় কঠিন এবং জটিল জায়গা, যেখানে যেতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আপনি মনে করছেন যে আমি একটা টিকিট কেটেই সিনেমা হলে ঢুকতে পারি, আপনি মনে করেছেন যে আমি 10,000 টাকা খরচ করলেই আমি একটা টিভি নিয়ে আসতে পারি, অথবা আমি যদি আরো 2-4-5 টাকা বা আরো বেশি কিছু টাকা যদি খরচ করি তাহলে আমি খারাপ জায়গায় যেতে পারি। আসলে জান্নাত এমন কিন্তু নয়, জান্নাতে যেতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে, আপনাকে অনেক কুরবানি করতে হবে, সেটা অর্থই হোক, সেটা সময় হোক এবং আপনার শ্রম হোক, এগুলো কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত লিখে দিবেন। সেই জান্নাত যেতে হলে যেই গুণটা প্রথমে বলা হয়েছে তা হলো মুত্তাকি হতে হবে, অর্থাৎ পরহেজগারিতা অবলম্বন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। দেখেন, একটু লক্ষ্য রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের যে আয়াতটা আপনারা মুখস্থ করে ফেলেছেন শুনতে শুনতে, সেই আয়াতটার শেষ অংশে যেটা বলা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আমি এই জন্যই তোমাদের উপরে সিয়ামকে দিয়েছি, যেমন দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর, শুধু তোমাদের উপর দিইনি, আগেও দিয়েছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। ওই যে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার যে গুণাবলীর প্রথমটাই আছে মুত্তাকি হতে হবে, এই মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মধ্যেও দিয়ে দিয়েছেন। কেন জানেন? যদি আপনার মধ্যে পরহেজগারিতা থাকে তাহলে তো আপনি মানুষকে ফাঁকি দিতে পারবেন না, যদি আপনার মধ্যে পরহেজগারিতা থাকে তাহলে আপনি যখন আজান হবে তখন আপনি কম্বলের তলে শুয়ে থাকতে পারবেন না, ঘুমিয়ে থাকতে পারবেন না, যখন আজান হবে তখন আপনি চুরি বাটপারি অন্যায় বা ডাকাতি যেগুলো আছে, অনাচার অত্যাচার যাই হোক না কেন, আপনি সেগুলোর সাথে সম্পৃক্ত হতে পারবেন না। যদি আপনি তাকওয়া অর্জন করে থাকেন, সত্যই আল্লাহর কসম, যদি আপনার ভিতরে তাকওয়া থাকে তাহলে আপনি সত্যিকার যে সিয়াম, সত্যিকার যে রোজা, আপনি সেই রোজায় রাখবেন। কারণ আপনি রোজা থাকার পরেও আপনি যখন ব্যবসা করছেন তখন কিন্তু ব্যবসাতে ফাঁকি দিচ্ছেন, হয় ওজনে কম দিচ্ছেন, না হলে খারাপ জিনিসটাই মানুষের সামনে উপস্থাপন করছেন, অথবা ইত্যাদি ভাবে আপনি মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। যদি তাকওয়া থাকতো তাহলে আপনি এটা করতে কখনোই পারতেন না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি জান্নাতে যাবে তাহলে তোমার দরকার, তোমাকে মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন যে তাকওয়া অর্জন করতে হবে, আর এই তাকওয়া অর্জন করবে বা করার জন্য যেন সহজ হয় এই জন্য পুরো মাসব্যাপী আমি তোমাদের জন্য সিয়ামকে লিখে দিলাম, সিয়ামকে ফরজ করে দিলাম। আর এটা নতুন ভেবো না যে হয়তোবা আহামরি নতুন কিছু আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এমন কিছু না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আর এটা তোমরা আশ্চর্য হয়ো না, এটা আমি পূর্ববর্তী জাতির উপরেও এই সিয়ামকে দিয়েছিলাম। কিভাবে কত সময় ধরে রেখেছে, কোথাও রাখছে 21 ঘন্টা, কোথাও রাখছে 18 ঘন্টা, আমাদের দেশে এখন রাখতে হচ্ছে প্রায় 15 ঘন্টা সিয়াম। দেখেন যে সেই যুগের সিয়ামটা কেমন ছিল আমরা কিন্তু জানতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিশেষ রহম করে আমাদের জন্য মাত্র 15 ঘন্টা এই যুগে, অর্থাৎ এই সময় 15 ঘন্টা না থেকেই আমরা সিয়াম পালন করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে দিয়েছেন শুধুমাত্র আমাদের, এটাই আমাদের শিক্ষা যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, এই শিক্ষাটাই গ্রহণ করেন। রমজানের মধ্যে প্রতিযোগিতার কাজে বেশি বেশি করে দৌড়াতে হবে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে অনেক কথা বলেছেন প্রতিযোগিতার জন্য। তার আগে আপনাদের একটু আটঘাট আমি বেঁধে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাল্লাম ইয়াদা কাওলা যুহরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি সিয়াম রাখা অবস্থায় সিয়াম থেকে মিথ্যা কথা এবং মিথ্যা কর্ম ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর কোনোই মূল্য নেই। সহিহ বুখারীর হাদিস, আপনি সিয়াম রেখেছেন আবার মিথ্যা কথাও বলছেন, মানুষের সামনে 2 নম্বরি কথা বলছেন, মানুষের সাথে ওয়াদার খেলাপ করতেছেন, কোনো কিছু আমানত রেখে তার খেয়ানত করতেছেন, আবার মানুষের সামনে মিথ্যা কথা বলতেছেন, এগুলো সবগুলোই, অথবা আপনি সুবহানাল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি কথা বলা বাদ দিয়ে অশ্লীল যে ধরনের কথাগুলো আছে আপনার মুখে সেগুলো স্থান পাচ্ছে। সাথে সাথে ওই যে গীবত তোহমত যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, সামাজিক অন্যায় যেগুলো আছে, সে কথাগুলো নিয়ে, সে বিষয়গুলো নিয়ে আমরা সবসময় মুখের মধ্যে আওড়াচ্ছি, অথচ আমি রোজাও রেখেছি, এ কথাগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার রোজা থাকার কোনো প্রয়োজন নেই, তুমি ওই যে সাহারি খেয়েছো আবার 15 ঘন্টা পরে ইফতার করবে, এইটার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গুণনা করা হবে না, বা আল্লাহর এটা প্রয়োজন না, আল্লাহ এটা তোমার কাছ থেকে চান না, এমনটা তুমি খেয়েছিলে না না খেয়েছিলে, তুমি রোজা আছো না না আছো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো এর মূল্য নেই। সুতরাং সাবধান, যারা অনেকেই বিভিন্ন ধরনের মাসলা জিজ্ঞাসা করেন যে হুজুর আমি রোজা থেকে এই ধরনের চাকরি করতেছি, আমি এই ধরনের ব্যবসা করতেছি, এগুলো করা যাবে কেন, আপনি রোজা থাকেন আর না থাকেন এটা তো কোনো বড় বিষয় নাই, বড় বিষয়টা হচ্ছে যে আপনি সিয়াম থাকা অবস্থাতে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দেশ দিয়েছেন সেটা আপনি করতেছেন কিনা, আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন এটা আপনি বর্জন করছেন কিনা, এটা হচ্ছে বড় বিষয়। আপনি যে ঘুমিয়ে থাকছেন, আপনি যে ওই যে ব্যবসা বাণিজ্যে অথবা বিভিন্ন জায়গাতে আপনি মানুষকে ফাঁকি দিচ্ছেন, মানুষের সাথে 2 নম্বরি করতেছেন, জমি ক্রয় বিক্রয় আপনি মানুষের সাথে যে ধরনের কথাগুলো উল্লেখ করতেছেন, এগুলো কি রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন না রাসূলুল্লাহ নিষেধ করেছেন, কোনটা করেছেন, আপনি কি এগুলো ঠিকভাবে করছেন? যদি এগুলো ঠিকভাবে করে তাহলে আপনি আপনার সিয়ামটা পুরোপুরি ঠিক আছে, আপনাকে এর জন্য মাসলা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। ছোট্ট কথা, যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই মানুষ যারা জিজ্ঞাসা করেছিল তারা হচ্ছে ইরাকের মানুষ। ইরাকের মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছেন যে শেখ, ইহরাম বাঁধা অবস্থাতে কি মাছি মারা যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা, ইহরাম বাঁধা অবস্থাতে অনেক কিছুই মারা যায় না, বা নিজের দাড়ি পশম বা অথবা চুলও ভালো করে উড়ানো যায় না, এভাবে চুলকানো যাবে না, কারণ যদি একটু পশম উঠে যায় তাহলে আবার দম দিতে হবে কিন্তু, বা জরিমানা দিতে হবে, এই জন্যই এগুলো নিষেধ। তো ইরাকের মানুষ জিজ্ঞাসা করতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনেক বড় মুফাসসির, অনেক বড় মানুষ, তখন উনি রাসূলের সাহাবী, তখন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা ইহরাম অবস্থায় কি মাছি মারা যাবে? তখন বলছেন যে তোমরা ইরাকের মানুষ না, তোমরাই তো সেই মানুষ, যেই মানুষ তোমরা যারাই তারাই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা হত্যা করেছিলে, গলা কেটে নিয়েছিলে, তোমরা তো সেই ইরাকের মানুষ, তোমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নাতির গলা কাটতে তোমরা তখন ভয় পাওনি, আর আজকে তোমরা এই মাছি মারা যাবে কিনা তার ফতোয়া জিজ্ঞাসা করতেছো, ধ্বংস হও তোমরা। যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটা হয়েছিল, গলা কাটা হয়েছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহির ঘাড়ের উপর হাসান হুসাইন উঠে খেলা করতেন, সিজদা অবস্থাতে যখন খুতবা দিতেন তখন সেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা কোলে উঠতেন, কোলে রেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, খুতবার মধ্যে হয়তো তারা কাঁদতেছে অথবা চিল্লাচ্ছে, এটা কোনো দোষের ছিল না, সেই হাসান হুসাইনকে বা হুসাইনকে তোমরা হত্যা করেছিলে, তার ফতোয়া জানার তোমাদের প্রয়োজন হয়নি, আর আজকে তোমরা এই হিরাম অবস্থায় মাছি মারা যাবে কিনা তার ফতোয়া জিজ্ঞাসা করতেছো। অনেকে জিজ্ঞাসা করে থাকেন, লজ্জা পাবেন না অথবা ছোটও হবেন না, মাসলা তাই বলতেছি, অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে সিয়াম অবস্থাতেই এই দাড়ি মুন্ডন করা যাবে কিনা, দাড়ি কামানো যাবে কিনা। আমি আপনার জন্য প্রথমে বলবো, দুর্ভোগ আপনার জন্য, ধ্বংস হয়েছেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে আপনি জবাই করতেছেন, অথচ আপনার তখন ফতোয়া জানার প্রয়োজন হচ্ছে না, অথচ আপনি রমজান অবস্থায় করা যাবে কিনা এর ফতোয়ার জন্য আপনি খুব বিচলিত হয়ে গেছেন, হাই হাই আমার সিয়ামি নষ্ট হয়ে যাচ্ছে কিনা। সুতরাং সাবধান থাকবেন, মাসলা কখন কোথায় কিভাবে জানতে হবে একটু জানার চেষ্টা করবেন, অথবা একটু বিবেক দিয়ে ভাববেন, ভাবার পরে ইয়া করবেন, হুজুর আমি পান খাচ্ছি কিন্তু আমি ইফতারের পরপরই আমি সিগারেট খাই, তাহলে আমার কি সিয়ামের কোনো ক্ষতি হবে, এ ধরনের মাসলা আপনাদের জিজ্ঞাসা করতে একটু বিবেক থাকার দরকার। আপনি কিভাবে হারাম খাচ্ছেন আবার জিজ্ঞাসা করতেছেন, আমি ইফতারের পরে অথবা সাহারের আগে আগেই আমি সিগারেটটা টেনে নিই তাহলে আমার সিয়ামের কোনো সমস্যা হবে কিনা। এখানেও আমি আশা করি হয়তো এখানে কোনো মুসল্লি নেই, কিন্তু অনেক মুসল্লি আছে তারা এই ধরনের মাসলা নিয়ে, ফতোয়া নিয়ে তারা খুব বিচলিত হয়ে গেছে। সুতরাং রমজানের পবিত্রতাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ করব, রমজানের পবিত্রতা রক্ষা করুন। রমজানের পবিত্রতা রক্ষা করতে গেলে মা বোনেরা যারা আছেন তাদের পর্দা ছেড়ে অথবা বড় কাপড় ছেড়ে বাহিরে ঘোরাফেরা করা যাবে না, তাহলে রমজানের পবিত্রতা আপনি নষ্ট করে ফেলেছেন। রমজানের পবিত্রতা যদি রক্ষা করতে চান তাহলে স্কুল কলেজে অথবা মাদ্রাসায় যে কোনো জায়গাতে আপনারা বের হন না কেন, যে সকল মেয়েরা আছেন আপনারা ভালো করে যথার্থ পর্দা করেই আপনি বাড়ি থেকে বের হবেন, নইলে রোজা থেকে বের হবেন। আবার মাসলাও জিজ্ঞাসা করবেন, যে সকল মহিলারা আছেন, মা বোনেরা আছেন, তারা আবার অনেক সময় ভাইয়ের সাথে অথবা দুলাভাইয়ের সাথে সুন্দর করে বসে আপনি গল্প করতেছেন, আবার আপনি রোজাও রেখেছেন, আবার হয়তোবা মাসলা জিজ্ঞাসার জন্য হুজুরের বরাবর হবেন, সম্মুখীন হবেন, তাদেরকেও আমি সাবধান করতেছি, আপনি রমজানের পবিত্রতাকে অবমূল্যায়ন করেছেন, আপনি নষ্ট করেছেন, রমজানের পবিত্রতা আপনার কাছে নেই, এমনি রোজা রেখেছিলেন তাই হয়েছে। যেমন হাদিসের প্রথমেই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কেউ যদি রোজা রাখে তাহলে তার পূর্বের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে দুইটা শর্ত থেকে গেছে, একটা হলো পাক্কা ইমানদার হতে হবে, ইমান আপনার ভিতরে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সম্পর্কে, শরীয়ত সম্পর্কে আপনার ভালো সুন্দর ধারণা থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় থাকেন, যত কাল্লা তত আল্লাহ, এই ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনার সিয়ামের সর্বনাশ ডেকে নিয়ে আসবে। যদি আপনি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না, উনি হলেন নূরের তৈরি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গায়েব জানতেন, ভবিষ্যতে কোনটা হবে না হবে উনি এটা জানতেন, অথবা আপনি যদি মনে করেন এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আমি কিছু চাই অথবা কিছু বলি এখনো উনি শুনেন এবং আমার উনি ফয়সালা করতে পারেন, এই সকল ধারণা রেখে আপনি সিয়াম রাখবেন, তাহলে আপনার সিয়াম রাখার তেমন প্রয়োজন নেই, কারণ আগে ওই আকীদাটা ঠিক করুন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানান ঈমানের সাথে ওয়াহতিসাবান আপনাকে সওয়াবের আশা করতে হবে, এমনিতেই আপনি সকালে ভাত খেয়েছেন আবার ইফতারের সময় ইফতার করবেন, তার মানে কি আপনি সিয়াম রেখেছেন? সিয়ামের জন্য পাক্কা নিয়াত করতে হবে, আগে থেকে নিয়াত থাকতে হবে, আমি সাহারি খাবো, আমি আল্লাহকে সন্তুষ্টি করব, এই সন্তুষ্টির মাধ্যমে আমি সিয়াম রাখবো, আমি শুধুমাত্র এগুলো থেকেই বিরত থাকা, আমি খেলাম না, এর নামে শুধু সিয়াম না। মনে রাখবেন, আমি শুধু খেলাম না পানি, এটা তো অনেক মানুষই না খেয়ে থাকতে পারে। একটা মানুষ এখান থেকে যখন সফর করে আমেরিকায়, তখন অন্তত 12-13 অথবা অনেক সময় ট্রানজিট থাকলে 23 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়, তার তো অনেক সময় খাওয়া হয় না, দেখবেন যে এরকম 10 ঘন্টা তার খাওয়াই হয়নি, কেউ কিছুই খেতে পারেনি। তার মানে কি সে রোজা আছে? আপনি যাকেন হিন্দুদের মধ্যে তারা রোজা থাকে, ইহুদিদের মধ্যে তারা রোজা থাকে, নাসারাদের মধ্যে তারা রোজা থাকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দ্রুত ইফতার করে না সময়ের সাথে সাথে অথবা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যারা ইফতার করে না তারা হচ্ছে ইহুদি নাসারাদের মতো আচরণ তাদের, কারণ তারা ওই ইহুদি নাসারারা দেরি করে ইফতার করে। দেখেন, আপনি শুধু সিয়াম রাখলেই আপনার সিয়াম হয়ে গেল? আপনি কি মনে করেছেন যে আমি সাহারি খাবো আর ইফতার করব তাহলে সিয়াম? ইহতিসাবান, একটু সওয়াবের আশা করতে হবে, নিয়ম কানুন জেনে নিতে হবে, জানতে হবে, এর পরে মানতে হবে, এর নাম হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি, আমি এদিকে কথা বলতে গিয়ে যেটা বলছিলাম সেটা হলো রমজানের পবিত্রতা রক্ষা করুন, রক্ষা করার পরে আমি রমজানের মধ্যে যে সকল বিষয়গুলো ভালো কাজের প্রতিযোগিতা করা যায় বা করা উচিত সে সকল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। কোন ব্যক্তি যদি একটি ভালো কাজ করে, কোন ব্যক্তি যদি একটি নেকির কাজ করে অথবা একটি টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তাহলে ফালাহু আশরু আমসালিহা, তাহলে তার বিনিময়ে তাকে 10টি নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ, আপনি একবার সুবহানাল্লাহ বললে যদি একটা নেকি হয় তাহলে আল্লাহ এর বিনিময়ে আপনাকে 10টা নেকি দিয়ে দেন। একটি টাকার একটি যদি টাকা দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই এক টাকার বিনিময়ে 10টা নেকি দেন অথবা 10 টাকা দানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, এটা আল্লাহ বলছেন। কিন্তু দেখেন অপোজিটে, দেখেন অপোজিশনটা কি আছে, ওমান জাআ বিসসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। যদি কেউ একটা খারাপ কাজ করেই ফেলে, যদি একটা মিথ্যা কথা বলে অথবা যে কোনো খারাপ কাজ আমাদের সমাজে আছে এ ধরনের কোনো খারাপ কাজ করেই ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লিখেন বা তার জন্য লেখা হয় একটি গুনাহ। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদের জন্য এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামত আমরা একটু ভোগ করি, অনেক নিয়ামত তো ভোগ করলাম, সুন্দর সুন্দর আম আছে, আমগুলো কাটা আছে, তখন আমরা বলছি যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি। যখন আপনি সুন্দর পোলাও কোরমা অথবা এ ধরনের ভালো উন্নত মানের খাদ্য যখন খাচ্ছেন তখন বলছেন যাক আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর নিয়ামত গ্রহণ করতেছি, কিন্তু আপনি একটু লক্ষ্য করেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত ধরনের নিয়ামত আপনাকে দিয়েছে সেই নিয়ামতগুলোর মূল্যায়ন করছেন না? আপনি এমনিতেই বসে আছেন, আপনি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সূরা একবার ইখলাস পড়েন, এগুলো হচ্ছে নিয়ামত, এই নিয়ামতগুলো গ্রহণ করেন। এই নিয়ামতগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাহাড় সম দিয়ে তাকে আল্লাহ আপনাকে দেখাবেন এই যে তুমি এমনিতেই অবসর সময়ে এমনি সময়ে সময় আলাদা করে বের করে করেছো এমনটা না, তুমি এমনিতেই করতে, এগুলো হচ্ছে তোমার সওয়াব, এই সওয়াবের বিনিময়ে আমি তোমাকে জান্নাতে দিচ্ছি। সুবহানাল্লাহ, হতেই পারে এমনিতেই যখন রিক্সাতে চড়েন রিক্সাওয়ালাও যেমন বকাবকি করে গালাগালি করে আপনিও তার সাথে অমুক রিক্সাওয়ালাকে গালাগালি করতেছেন, আস্তাগফিরুল্লাহ। যখন আপনি অফিসে বসেছেন তখন বসের বিরুদ্ধে একজনকে পেয়ে গেছেন কঠিন ঝাড়া ঝাড়তেছেন, মাশাআল্লাহ কঠিন আসলে আমাদের বস এগুলো এগুলো করে, অথবা আপনি বস হয়েছেন অমুকের বিষয়ে আপনি দুর্নাম করতেই আছেন, আপনি এক দলের মানুষ আর এক দলের একটা আচরণ দেখেছেন ওখানে নিয়ে আপনি বসে আপনি চলতেছে আপনার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খবরদার সাবধান, এগুলো হচ্ছে নিয়ামত না, এগুলো হচ্ছে আপনার জন্য গজব, এই গজব হিসাবে কিয়ামতের দিন দেখা দেবে। যদি কারো দুর্নাম অথবা গীবত করেই থাকেন কিয়ামতের দিন তার কাছে আগে ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে কিয়ামতের দিন, যদি দুনিয়াতে না নেন তারপরে তো আপনার হিসাব শুরু হবে, মানুষের হকটা আগে আদায় করতে হবে এরপরে শুরু হবে। এক নম্বর ভালো কাজ হচ্ছে আন যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل اجره لا ينقص من اجر الصائم شيء. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিদ আল জুহানি যায়েদ বিন খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায় বা সাইমকে ইফতার করায় তাহলে তার সওয়াব হবে ওই সাইমের মতো যে রোজাদারকে সে ইফতার করালো। সুবহানাল্লাহ, দেখেন আপনি সেই সাহারি থেকে ইফতার পর্যন্ত আপনি কত অন্যায় করেছেন, অথবা হয়ে যেতে পারে কথা অথবা কাজে, অথবা আপনি সাহারিতে যে খাদ্যটা খেয়েছিলেন সেই খাদ্যের মধ্যে আপনার জানামতে একটা ভেজাল ঢুকে আছে অথবা হারাম ঢুকে আছে, আপনি যে ইফতার করেছিলেন সেই ইফতারের মধ্যে হয়তোবা কোনো কিছু ঢুকে আছে, কিন্তু আল্লাহর কসম আমি অমুক মানুষটাকে ইফতার করিয়েছিলাম, আমি একটা মাত্র খেজুর দিয়ে ইফতার করিয়েছিলাম, এই খেজুরের মধ্যে আমার দুই নম্বরে কোনো টাকা ছিল না, আমার এই খেজুর একবারে হালাল খেজুর আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, এই খেজুর দিয়ে একটা মানুষকে আপনি ইফতার করাবেন, তাহলে আপনি ওই রোজাদারের সওয়াবটা আপনি পেয়ে যাবেন। আপনার সিয়ামের খবরটা আপনি রাখেন না? আপনি কি রাখেন? আপনি কি জানেন? আপনি কি বলতে পারেন আমার সিয়ামটা আজকে কবুল হলো কিনা? আপনি তো জানেন না, কিন্তু দেখেন টিউবওয়েলের পানির কি কোনো দোষ আছে? আপনি টিউবওয়েলের পানি বোতলে করে নিয়ে যাচ্ছিলেন এই সাবধানতায়, এই সতর্কতায় যে যদি বাসের সিটে বসে বসেই যদি আজান হয়ে যায় তাহলে তো আমি ইফতার করার জন্য কোনো হোটেলেও নামতে পারবো না অথবা কিছু বের করেও খেতে পারবো না, সুতরাং পানিটাই আমার কাছে থাক। দেখেন আল্লাহর কসম বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিসলা আজরিহি, কোন ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায় এই ইফতার করানোর অর্থ হলো ওই পানির এক ঢোক আপনার পার্সের সেটে যিনি বসেছিলেন তাকে দিলেন, ভাই আপনি রোজা নেই? হ্যাঁ রোজা আছি তো, এই নেন ইফতার করেন, ওই যে পানি এক ঢোক পানি দিয়ে ইফতার করিয়েছেন, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার ওই রোজাদারের সওয়াবটা আপনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, এর মাধ্যমে আপনি যদি একজন পাঁচজন দশজন অথবা হাজার মানুষের যদি ইফতার করান, হাজার মানুষ ইফতার করবে, ওই ইফতারকারীর জন্য যত মানুষ ইফতার করেছে ওই সওয়াবগুলো আপনি সবগুলোই পেয়ে যাবে। সুবহানাল্লাহ, শেষের হাদিসের শেষ অংশ লা ইউনকাসু মিন আজরি সাঈমি শাইই, আপনি মনে করেছেন যে আমি যদি ওর ইফতার করি তাহলে আমার সবটা তার কাছে তো চলে গেল, তাহলে আমি তো শূন্য হয়ে গেলাম, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। কেন? আল্লাহ রাসূল বলেছেন লা ইউনকাসু মিন উজুরিহিম শাইই, তাদের কারো নেকি রকম করা হবে না। সুবহানাল্লাহ, আপনি আজ থেকেই পরিকল্পনা করুন আপনার পড়োশী, আপনার মা, আপনার বোন, অথবা যারা বাহিরে থাকে বা গ্রামে থাকে, অথবা একজন গরিব মানুষ, অথবা রাস্তা দিয়ে একজন রিক্সা থেকে যাচ্ছিলেন, আপনি এই নিয়তে জিজ্ঞাসা করছেন ভাই তুমি কি রোজা আছো, তুমি কি সাইম আজকে? জি আমি রোজা আছি, তাহলে আমার এখানে ইফতার করো। আপনি ইফতার করান, শুনেন ইফতার নিয়ে কোনো কিল কাল যেটাকে বলা হয়, অনেক কথন যেটা সেই কথন থেকে বাদ পড়েন, যে আমি তার বাড়িতে ইফতার করতে গেছিলাম দেখলাম খেজুর আর পানি একটু মুড়ি দিয়েছে, বুটো দিয়েছিল কয়েকটা দানা, তেমন কিছু দেয়নি, সেখানে পেঁয়াজি থাকে, বেগুনি থাকে, অথবা কিছু ফল ফ্রুট থাকে, সেগুলো কিছুই দেয়নি, এগুলো দিয়ে আমাকে ইফতার করালো, যা কি আর করা। আপনি এই বলতে বলতে চলে যাচ্ছেন আপনার সওয়াবটাকে দেখেনে দিয়ে গেছেন, আপনার টাল্লা কমাননি, এগুলো সবই ঠিক আছে, কিন্তু এই যে আপনি মাত্র একটা খেজুর ইফতার করানোর কারণে তার দুর্নাম করতে করতে মনে মনে হোক অথবা কাউকে বলে বলে হোক আপনি বলতে বলতে যাচ্ছিলেন, কিন্তু এর জন্য আপনি কিন্তু গুনাহগার হবেন। তার কাছে যা ছিল ওই তো আপনার সাথেই বসে ইফতার করেছে, বুঝেন না? ওই তো আপনার সাথে বসে ইফতার করেছে, সে তো ঘরে আলাদা করে ইফতার করেনি, তার কাছে অনেক কিছু ছিল, অনেক কিছু দিয়ে ইফতার করেছে, আপনাকে কম দিয়েছে, এটা আপনি বলেন কেন? আমি অনেক শুনেছি অনেক জায়গায় ইফতার করতে গিয়ে ইফতার মাহফিলে গেছেন, ইফতার মাহফিলে যাওয়ার পরে আপনার চাহিদা মতো দেখা যাচ্ছে ইফতার আসেনি, তখন আপনি মনে মনে অসন্তুষ্ট হচ্ছেন, আর বাড়িতে গিয়ে অথবা মনে মনে আপনি বলাবলি শুরু করেছেন ও দে ওখানে গেছিলাম, এই এই আমাকে ইফতার দিয়েছে। আসলে এই অধ্যায়টাকে ছোট করার জন্য আপনি বলেছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় নিষেধ করেছেন, এটা আপনি কখনো বলতে পারবেন না আপনি তার বাড়িতে ইফতার করতে আসতেন না, এটা তো অনেক ভালো ছিল, কোনো সমস্যা ছিল না, আপনি ইফতার করতে আসলেন, আসার পরে আপনি এই দুই নম্বরের কথা আপনি কেন বললেন, এটা আপনি অন্যায় করেছেন। সুতরাং ইবনে মানফাত্তারা সাঈমান এটা হচ্ছে একটা লিফলেট সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ উনি উনার লিফলেটে উল্লেখ করেছেন যে মানফাত্তারা সাইমান এই কথার অর্থই হচ্ছে কেউ যদি এক ঢোক পানি অথবা একটি খেজুর দানা দিয়ে যদি কোনো মানুষ ইফতার করায় তাহলে সেই সাইমের সওয়াবটা সে পরিপূর্ণভাবে পেয়ে যাবে। সুতরাং এক নম্বর কাজ হচ্ছে মানুষকে ইফতার করানো। তবে মনে রাখবেন ইফতার করানোর চাইতে যদি আরো কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে অর্থাৎ আনুষ্ঠানিক ইফতার কথা বলছি আমি, 1000-1500 অথবা 500-700 মানুষের ইফতারের আয়োজন করতেছেন, খেয়াল করে দেখবেন যে আসলে এই আয়োজনের পিছনে আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, মানুষকে জানানো অথবা যাই হোক ইত্যাদি বিষয় থাকে এই ধরনের কোনো উদ্দেশ্য আছে কিনা, তাহলে আপনি এটা ছেড়ে দেন। আপনি গোপনে একটা এতিম প্রতিপালনের জন্য আপনি তাকে দান করেন, অথবা আপনার পাশের গ্রামের এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, সে বই কিনা বই কিনতে পারতেছে না, আপনি এই সায়েম দিয়ে ইফতার করানোর চাইতে ওর গুরুত্বটা কিন্তু অনেক বেশি, এটা আবার খেয়াল রাখবেন। যাই হোক আপনি রোজাদারকে যে কোনো মূল্যে ইফতার করান, একজন হোক অথবা দুইজন হোক, পাঁচজন সাতজন যা পারেন যেভাবে পারেন আপনি ইফতার করান, ইনশাআল্লাহ আপনার সিয়ামের গ্যারান্টি না দিতে পারলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওর সিয়ামের সওয়াবটা যে আপনি পাবেন আমি এর গ্যারান্টি রাসূলের হাদিস অনুযায়ী আপনাকে দিয়ে যাচ্ছি। সুতরাং ইফতার করান। দুই নম্বর কাজ হচ্ছে কুরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে এমন এক মাস যেই মাসে কুরআন নাযিল করা হয়েছে, সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় মুজিজা এবং নিয়ামত হলো এই আল কুরআনুল কারীম কালামুল্লাহ। সুতরাং এই মাসেই কুরআন নাযিল করা হয়েছে। কুরআনে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসের নাম এভাবে উল্লেখ করেননি যে শাহরু রমাদান, শাহর মানে হচ্ছে মাস, আপনারা জেনেই ফেলেছেন। এই মাসেই কুরআন নাযিল করা হয়েছে, এই মাসের গুরুত্ব এবং কুরআনের গুরুত্ব, কুরআন রমজান মাসে নাযিল করা হয়েছে, রমজান অত্যন্ত পবিত্রতম মাস, কুরআনের মর্যাদা বেড়েছে, অনুরূপভাবে এই মাসের মর্যাদা বেড়েছে আল্লাহর কালাম এই কুরআনকে এই মাসে নাযিল করার কারণে। তাহলে বুঝতে পেরেছেন পরস্পর দুইটাকে কি বিশেষণ করেছে, বিশেষায়িত করেছে, এই জন্য দুইটার গুরুত্ব বেশি। আমি কুরআনের কথা বলছিলাম, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম ওই যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিসসাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা। তুমি যদি একটি ভালো কাজ করো তাহলে এর বিনিময়ে তোমাকে 10টি দেওয়া হবে, কিন্তু তুমি যদি একটি খারাপ কাজ করো তাহলে তোমাকে একটি গুণা দেওয়া হবে, সুবহানাল্লাহ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুল্লু আমাল ইবনু আদম ইউযাআফুল হাসানাতু كل عمل ابن آدم يضعف الحسنة بعشرة أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لوان أجسي به يدع شهوته وطعامه جي সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদম সন্তান যে সকল ভালো কাজ করে প্রত্যেক ভালো কাজের বিনিময়ে তার সেটা 10 এ রূপান্তরিত করা হয় অথবা 10 গুণ বৃদ্ধি করা হয় ইলা সাবইমিয়াতি দিফিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো কখনো ইচ্ছা করেন তাহলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। আপনি কত চান বলেন, আপনি কত চান? আপনার বাড়িতে টিভি নিয়ে আসার পরে যে সকল অন্যায় অশ্লীল অপকর্ম অথবা এই সকল কাজে আপনি সহযোগী হয়ে গেছেন এর জন্য কিন্তু আল্লাহ আপনাকে একটাই সওয়াব দিয়েছেন, কিন্তু আপনি যতদিন বাড়িতে রেখেছেন ওর মাধ্যমে কিন্তু গুনাহ হতেই আছে। একটি গুনাহ হয়েছিল কিনার কারণে 10টি গুনাহ হয়নি, একটি গুনাহ হয়েছিল একটা মিথ্যা বলার কারণে 10টি গুনাহ হয়নি। আপনি যদি তৎক্ষণাৎ মাপ চান তাহলে সেখান থেকে ওটা অমিট হয়ে গেল, ওটা ওখান থেকে মুছে গেল, ডিলিট হয়ে গেছে যদি আপনি তৌবা পড়েন, অথবা যদি আপনি টিভিকে ভালো কাজে ব্যবহার করেন, রিমোটটা যদি আপনার কন্ট্রোলে রাখেন, আপনার ছোট বাচ্চাও তো কার্টুন দেখার নাম করে আপনি কিনেছিলেন টিভি, আপনার ছোট বাচ্চাও দেখেন কি এখন চ্যানেল চেঞ্জ করা শিখেছে, আপনি এটা বুঝতে পারেন না আপনার সিয়ামকে কিভাবে নষ্ট করা হয়, দায়ুস আপনি দায়ুসের খাতায় নাম লেখাচ্ছেন এটা কিভাবে হচ্ছে, এটা আপনি দেখে এমনিতে বুঝতে পারেন না যে আমি দায়ুস হয়ে গেছি, দায়ুস মানে আমার জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাতে আমি ঢুকতে পারবো না, জান্নাতে ঢুকতে পারবো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং দায়ুসের খাতায় খবরদার নাম লেখাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন আদম সন্তান যদি একটি ভালো কাজ করে তাহলে একটি সেই কাজকে দশ থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাতশো পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম দুই নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা শুনেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম হারফ আলিফু হারফুন লামু হারফুন ওয়া মিমু হারফুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান ব্যক্তি যদি আল্লাহর কালাম থেকে একটি হরফ তেলাওয়াত করে, আলিফ হোক লাম হোক মিম হোক অথবা বা তা সা যাই বলেন না কেন, যে কোনো একটি হরফের কথা বলা হয়েছে, একটি সূরা একটি পৃষ্ঠা বা একটি পারা কোনোটাই বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এক সময় হতেই পারে যে আপনি পড়তে বসেছেন, যে বিসমিল্লাহ বলতেই পারেননি, হঠাৎ ওই দিকে বলছে আব্বু আসেন, তার মানে সে হয়তো কোনো বিপদে পড়েছে, আপনি কোরআন রেখে ওখান থেকে চলে গেছেন, বিসমিল্লাহ বলেছেন, পাঁচ সাতটা অক্ষর উচ্চারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই অক্ষরটারই আপনাকে দিয়ে দিবেন নাকি? সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল, একটা অক্ষর যে পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটি নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সেই একটি নেকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন দশ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, ভেঙে দেওয়ার জন্য একটি হরফ কাকে বলে অথবা আমরা এটাকে কি বুঝি, এটা ভেঙে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বন্ধ করেননি, বন্ধ না করে বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ। আরে আমি বলছি না যে কোরআনের প্রথমেই কি আছে বলেন তো, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আছে না প্রথমে? তাহলে প্রথমে কি পড়লাম? আলিফ লাম মিম। তা আমি তোমাদেরকে বলছি না যে আলিফ লাম মিম এটা হচ্ছে একটা অক্ষর, কি বলছি? আমি বলছি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর এবং মিম একটা অক্ষর। আলিফ লাম মিম বললাম তিনটা নেকি, তিন দশে তিরিশ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। কোরআন পড়ার বেশি বেশি প্রতিযোগিতা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রমজান পেয়েছিলেন, তখনও হয়তো কোরআন নাজিল শেষ হয়নি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর রমজান মাসে কোরআনকে দুইবার খতম করেছিলেন। তার মানে রমজানে কোরআনের গুরুত্ব অনেক বেশি, কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছিল কোন এক কদরের রাত্রিতে। সুতরাং আপনি এই মাসে কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করুন, এই মাসে আপনি বেশি পবিত্রতা বেশি পবিত্র থাকেন, আপনি বেশি ভালো থাকার চেষ্টা করেন। সুতরাং আপনি এটা খবরদার, এই সুযোগ হারানোর চেষ্টা করবেন না। যারা জানেন তারা তো অবশ্যই পড়বেন, যারা হাফেজ তারা সর্বদাই পড়বেন, সকাল বিকাল উঠতে বসতে, আপনি যখন ঘুমাতে যাবেন তখনও পড়বেন, আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন আপনি না দেখে কোরআন তেলাওয়াত করবেন, যেমনটি ভাবে আমাদের করা হয়ে থাকে। আমরা চেষ্টা করি যখন বিশ্ববিদ্যালয় থেকে মসজিদে নববীতে আসি, তখন বিশ্ববিদ্যালয়ের বাসে বসে বসে আমরা কোরআন তেলাওয়াত করি, চেষ্টা করি আর কি, আলহামদুলিল্লাহ। যারা হাফেজ আছেন তারা এভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, সর্বদাই আপনার মুখে কোরআন থাকবে। কারণ আল মাহিরু বিল কোরআন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি বলছেন আমি রাসূলের কাছ থেকে শুনেছি, রাসূল বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মাআস সাফারাতিল কিরারিম বাররা, যারা কোরআন বিষয়ে অভিজ্ঞ, যারা কোরআন নিয়ে নানাচাড়া করে, যারা কোরআনের আলোচনা করে, যারা কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে, তারা কিয়ামতের দিন উঠবে হচ্ছে সম্মানিত ফেরেশতাদের সাথে। আপনি এটা চান না? অধিক অধিক কোরআন তেলাওয়াত করে আপনি পারেন তো, আপনিও চাইলে পারেন। লাহিরু বিল কোরআন মাসাফারাতিল কিরারিম বারারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাকাউ ফীহি শাকুন আলাইহি লাহু আজরান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা এখানে অনেকেই হয়তোবা বলবেন যে হুজুর আমার কোরআন শেখা হয়নি, কোরআন পড়া হয়নি, কোরআন এখন পড়তে পারি না, এই জন্য আমি কোরআন পড়ি না, অনেক আগে শিখেছিলাম তো, আগে ভুল নিয়ম কানুন ছিল, এখন এই জন্য আমার পড়া হয় না, অনেক আগে পড়েছিলাম এখন ভুলে গেছি, পড়েছিলাম আমি সিপারা আম্মা সিপারা পর্যন্ত আমি এসেছিলাম, কোরআন শেষ পর্যন্ত ধরা হয়নি, সেই জন্য আর কোরআন পড়া হয়নি। আমি ওই সকল ভাইদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন, যারা কোরআন পড়তে যায়, কোরআন পড়া শুরু করে, ওয়াতাকাউ ফীহি, এবং তার উচ্চারণে কঠিন হয়ে যায়, কখনো জিম উচ্চারণ হয় বা আলিফ উচ্চারণ হয় না ভালোভাবে, অথবা জিম অথবা দদ ভালো করে উচ্চারণ করতে পারে না, অথবা গাইন ভালোভাবে উচ্চারণ করতে পারে না, তাদের জন্য শাক্কুন আলাইহে, তার জন্য এটা যেন ভারী হয়ে গেছে, তার জন্য যেন এটা ভারী হয়ে গেছে, লাহু আজরান, তার জন্য হচ্ছে ডবল নেকি, সুবহানাল্লাহ। আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি তাহলে 19টা অক্ষর আছে, আমি 19টা পাবো, অথবা 190টা নেকি পাবো। কিন্তু আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান যখন আপনি তেলাওয়াত করছেন শিখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ডবল নেকি দিয়ে দিবেন। কিভাবে? এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন আপনি পড়বেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতায় লিখবেন 190টা, আপনার খাতায় লিখবেন 380টা, সুবহানাল্লাহ। আপনি একটু লক্ষ্য করবেন না, একটু খেয়াল করবেন না, আপনি কোরআন জানেন না, তাই জন্যই আপনি আপনার বাড়িতে কোরআনই নাই, আপনার বউ একটা তেলাওয়াত করে ওই কোরআনটাই সুন্দরভাবে কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিয়েছে, আপনার নামে কোরআন, আপনার নামে কোনো কোরআনই বরাদ্দ নেই, যখন আপনার স্ত্রী অথবা অন্য কেউ কোরআন ফজরের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করতেছে, যাক আমি কোরআন জানি না, যাক বিসমিল্লাহ আল্লাহু আকবার অথবা বিসমিকাল্লাহু মামুতু ওয়াহিয়া, এই বলে আপনি ঘুমিয়ে গেলেন, আপনার একটুকু স্মরণ হলো না যে আমি কোরআন পড়লাম না, কোরআন পড়লাম না, কোরআন থেকে আমি বিরত থাকলাম, এমনটি খবরদার করবেন না, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করুন। শেষে কথা বলে যায়, শেষের অর্থাৎ এই অধ্যায়ের শেষেরটা বলে যে, দেখেন আপনারা যারা কোরআন জানেন না চেষ্টা করেন, চেষ্টা করতে করতে মৃত্যুবরণ করেন, এর জন্য আল্লাহ আপনাকে ডবল সওয়াব দিবে, দেবে না? হাদিস অনুযায়ী সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সুতরাং স্মরণ রাখবেন, বেশি করে কোরআন তেলাওয়াত করুন যারা পারেন, যারা পারেন না তারা চেষ্টা করেন, যারা একবারে বৃদ্ধ হয়ে গেছেন তারাও চেষ্টা করেন, তারাও আল্লাহকে বলেন, আল্লাহ আমি চেষ্টা করতে করতে মরতে চাই, যেন আমি কবরে গিয়ে জবাব দিতে চাই, আমি চেষ্টা করেছিলাম পারিনি, আমার হঠাৎ মালাকুল মাউত এসে তোমার হুকুমে আমার জান কবজ করে নিয়ে গেছে। আপনি এটা কবরে গিয়ে বলতে পারবেন, আপনি কোরআন জানেনও না শিখার চেষ্টাও করেননি কবরে গেছেন, যা বলবেন যে আমি কোরআন পড়া জানিনি, এটা বলবেন, আপনার মুনকার নাকি শুনবে, বিশ্বাস করেন আপনারা? সুতরাং যারা কোরআন জানেন না তাদেরকে আমি সাবধান সাবধান করে দিচ্ছি এবং সতর্ক করে দিচ্ছি, শেষে অনুরোধ করছি আপনি শিখুন। যারা একবারেই জানেন না, অনেক ব্যস্ত, কোরআন খোলারই সময় পান না, অনেক ব্যস্ত, টাকা পয়সা ইত্যাদি নিয়ে আপনি অনেক ব্যস্ত হয়ে পড়েছেন, বাড়িতে বিল্ডিং হচ্ছে, কখন ইট আসবে, কখন সিমেন্ট আসবে, কখন রড আসবে, কখন মিস্ত্রি আসলো, আজকে মিস্ত্রি আসলো না কেন, এই অমুক 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 ইত্যাদি গালি গালাজ করে সব শেষ করে দিলেন, আপনি আর কখন কোরআন পড়ার সময় পাবেন? আমি তাদেরকে একটু বলতেছি, আপনি অন্তত সূরা ইখলাসটা পড়েন, সূরা ইখলাসটা পড়েন, একবার পড়েন সময় পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সূরা ইখলাস শুরু করেন, কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটা সেটা, এ আপনি একবার পড়েন। রাসূল করিম সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে সে যেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার সওয়াব পেয়ে গেল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নিয়ামত আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি তাও খেয়াল করতেছেন না যে আপনাকে এই নিয়ামতগুলো আপনাকে ভোগ করতে হবে অথবা ধরতে হবে। রমজানে ভালো কাজ, ভালো কাজের প্রতিযোগিতা করার অনেক অধ্যায় আছে, সুতরাং সবকিছুই ভালো কাজের অংশ, ইফতার করানো, কোরআন তেলাওয়াত করা, তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে দান সাদকা করা। যেমন আপনারা জানেন সহিহ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তখন উনি দান করতেন পূবীয় বাতাসের মতো, অর্থাৎ যখন আসতো উনি হাত ভরে দান করতেই থাকতেন, করতেই থাকতেন, মনে হয় যে যতক্ষণ থাকে উনি দান করতেই থাকতেন এই রমজান মাসে। দেখেন হাদিস শুনাই, মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা অর্জন হচ্ছে একটি ঈমানের অংশ অথবা ঈমানের অর্ধেক। সুতরাং পবিত্রতা অবস্থাতে সবাই ভালো থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কোন ব্যক্তি যদি, কোন মুসলমান যদি আলহামদুলিল্লাহ এই কথাটা বলে তাহলে তার মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে, সুবহানাল্লাহ, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ কোন মুসলমান যদি বলে থাকে তাহলে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদে, তাহলে আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন তার সওয়াবে। সুবহানাল্লাহ, কি পড়তে হবে? সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। সুতরাং এগুলো পড়বেন পরের অংশ। আস-সালাতু নূরুন, আপনি যদি দুনিয়াতে সালাত আদায় করেন তাহলে কিয়ামতের দিন এটা আপনার আলো হিসাবে, কারণ সেই কিয়ামতের দিন হবে নিকোষ কালো, কুচকুচে কালো অন্ধকার, সেই দিন আপনার আলো অনেক প্রয়োজন হবে। যদিও আপনারা স্পষ্ট হাদিস থেকে জানেন সূর্য থাকবে মাথার উপরে, ওই সূর্য দেখা যাবে না, অন্ধকার হবে না, আপনার চোখগুলো কানা হয়ে যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। কারণ সূরা তহার মধ্যে যেটা আছে আপনারা জানেন, উনি বলছেন অকদ কুন্তু বাসিরা, আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, হাই হাই আজকে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, আজকে আমি অন্ধ কেন, আজকে কিছুই দেখি না কেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি দুনিয়াতে আমার থেকে অন্ধ ছিলে, আজকে আমি এই আখেরাতে আমি তোমার থেকে অন্ধ হয়ে গেছি, এই জন্য তুমি দেখতে পাচ্ছ না। অর্থাৎ তোমার থেকে আমি অন্ধ মিন্স আমি আজকে তোমাকে দেখতে চাই না, সুতরাং সেই জন্য তুমি আমাকে দেখতে পাচ্ছ না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে কেউ দূরে থাকবেন না। যাই হোক, পরের অংশ হলো আস-সালাতু নূরুন, এই সালাত আপনাকে আলোকিত করবে কিয়ামতের দিন। আপনার সেই কিয়ামতের দিনকে আলোকিত করার জন্য আপনার সালাতে এখনই ব্রত হওয়া আবশ্যক। মনে রাখবেন সালাতের বিষয়ে হাদিসটা আমি বলেই যাই, এই হাদিসটা না বললে যেন সালাত বিষয়ে কিছু বলাই হয় না, আমার তাই মনে হয়। আউয়ালু মা ইউহাসাবুল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালা, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার সালাতের হিসাব নেওয়া হবে। সেই সালাতের হিসাব যদি তাহলে আপনার সব আমলই বরবাদ হয়ে যাবে। সুতরাং সালাতকে সামনে রেখে আপনি অন্যান্য ভালো কাজগুলো করার চেষ্টা করেন। আমি বলছিলাম আমি প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছি তার সাথে এর একটা সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, তুমি জান্নাতে যেতে চাও তাহলে মুত্তাকি হও, এই মুত্তাকিদের জন্য আমি এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, একেবারেই প্রস্তুত আছে। শুধুমাত্র এইভাবে টক টক করে গিয়ে যখন বাড়ি দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পাশ থেকে বলবে যে কে, যতক্ষণ যার উত্তর না আসবে যে মোহাম্মদ, ততক্ষণ দিয়ে দরজা খোলা হবে না। এরপরে তার উম্মতের মধ্যে থেকে একে একে প্রবেশ করতে থাকবে, আপনিও তার মধ্যে একজন যদি আপনি সেগুলো করে যান, যদি আপনি মুত্তাকি হতে পারেন। আমি বলছিলাম আস-সাদাকাতু বুরহানুন, সাদাকা হচ্ছে দলিল। আপনি যদি মানুষকে দান করে যান, আপনার এক টাকার বিনিময়ে, কোথাও কোনো মানুষ যদি রিক্সা ভাড়া পাচ্ছিল না, আপনার দশ টাকার বিনিময়ে সে যদি আসে, তাহলে কিয়ামত পর্যন্ত হতে হতে সেটা বৃদ্ধি পেতেই থাকবে, কিয়ামত দিন সেটা ধরা পড়বে, অর্থাৎ ভালো হিসাবে ধরা পড়বে। অমুক দিন তুমি অমুককে দশ টাকা দিয়েছিলে, এর বিনিময়ে আজকে তোমার এটা হয়েছে। আপনি অনেককে দান করেছিলেন, কোনো ফকিরকে অথবা কোনো মিসকিনকে অথবা কোনো অসহায় দরিদ্রকে অথবা কোনো মুসাফিরকে, সে ধনী, তার বাড়িতে অনেক অর্থ সম্পদ আছে, বাড়ির চেয়েও কোনো টাকা পয়সা নেই, আপনি তাকে সহযোগিতা করেছিলেন, চট্টগ্রাম যেতে আমার খরচ হয় 450 টাকা, আপনি আমাকে 450 টাকা দিন, আপনি 450 টাকা দিয়ে তাকে সহযোগিতা করেছিলেন, আল্লাহর পথে দান তাকে সহযোগিতা করেছিলেন, এই সাদাকা এই দান কিয়ামতের দিন দলিল হিসাবে উল্লেখ হবে। আর সেই দিন বলা হবে যে এই যে আমার দলিল আছে, সুতরাং আমি জান্নাত পাবো, অর্থাৎ এই দলিল দিয়ে, এই সাদকা দিয়ে আপনি জান্নাত কিনতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাসে আপনারা অধিক হারে দান করুন, দান করার আবার একটু ক্ষেত্র বাঁচেন, ক্ষেত্র এবার দেখে নিয়েন, এমন কোথাও দান করলেন যেখানে শেখ বিদাতের আড্ডাখানা, এমন কোথাও দান করলেন এমন কোন আলেমকে অথবা এমন কোন মাদ্রাসার সাথে দান করলেন যেখানে বেদাতের বীজ বপন হচ্ছে, সুন্নাতের বীজ বপন হওয়া বাদ দিয়ে সুন্নাতকে জবাই করে বেদাতের বীজ যেখানে বপন করা হচ্ছে আপনি সেখানে দান করলেন, আপনার টাকাটা আপনি যেহেতু জেনেই দিয়েছেন সুতরাং আপনার বৃথায় যাবে। কিন্তু মনে রাখবেন আল্লাহর রাস্তায় দান করবেন, তবে দান দেখে শুনে করবেন। আপনি রাস্তায় যাচ্ছিলেন, মাজার পেয়ে গেলেন যে অমুক রাস্তায় অমুক মাজার আছে, আপনি সেখানে 2 টাকা দান করলেন, ওই মসজিদে দান করেছিলেন আপনি 500 টাকা অথবা 2000 টাকা, আপনি ওই যে মাজারে মাত্র দুই টাকার নোট ছিল, বের হয়েছে দুই টাকার নোট, আপনি দুই টাকায় দিয়ে দিয়েছেন, আপনার আগের আমলগুলো ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করো, দোয়া করে সর্বনাশ করবেন না খবরদার। আপনার টাকায় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেখানে আল্লাহ এবং রাসূলকে অপমান করা হয়, যে সকল আলেম ওলামাদের দ্বারা, যে সকল মাদ্রাসা মসজিদ দ্বারা আল্লাহ এবং রাসূলকে অপমান করা হয়, আপনার পকেট থেকে দুইটা টাকা দিয়ে সেখানে সহযোগিতা করতে পারেন না। যদি আপনি একজন খাঁটি ইমানদার মুহাক্কিক একজন মুসলমান হয়ে থাকেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনার টাকা যেখানে দান করবেন, আপনার টাকায় যেন শিরক বিদাতের বীজ বপন না হয়, সুন্নাতের বীজ বপন হবে। সুন্নাতের বীজ বপন না হলেও যেখানে অন্তত শিরক বিদাত হয় না, আপনি সেখানে দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু একটু দেখেন, এক শেখ বলছেন যে আমি কথা বলছিলাম জহর পর, আসর পর, মাগরিব পর, ইশার পর অনেক কথা বলেছি। এক শেখ সৌদি আরবের শেখ সালেহ আল উরাইফি হাফিজাহুল্লাহ তাআলা, উনি এখনো বেঁচে আছেন, তো উনি বলছেন আমি কথাই বলবো না ফজর পরে, ক্লান্ত। এরপরেও বললো আপনি কয়েক মিনিট কথা বলেন, কয়েক মিনিট কথা বলেছেন, কয়েক মিনিট কথা বলেছেন। হয়তোবা উনি পরে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিন মাস উনি জানেন না সেই কাহিনীটা, আমি কি বলেছিলাম সেটাই মনে নাই, তিন মাস আগে কি বলেছে মনে থাকে? তো শেখ বলছেন যে আমি কথা বলেছিলাম শিয়া এবং সুন্নিদের ব্যাপারে। ওখানে একটা মহিলা ছিল আমার বক্তব্যে, সেই মহিলাটা আমার বক্তব্য শুনে মাত্র হয়তোবা 30 সেকেন্ড, উনি বলছেন হয়তো 30 সেকেন্ড অথবা এক মিনিট কথা হয়েছে, এর উপরে এই 30 সেকেন্ড কথাতে সেই মহিলাটা কনভার্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সে তার পুরো পরিবারকে শিয়া মতবাদ থেকে উদ্ধার করে এখন কেবল কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলতেছে। মাত্র কয় সেকেন্ড? 30 সেকেন্ড অথবা এক মিনিটের বিনিময়ে, আপনার এক টাকার বিনিময়ে আপনার যেমন ধ্বংস হতে পারে, আপনার এক টাকার বিনিময়ে একটা সুন্নাতকে জীবিত হতে পারে। আপনি এক টাকার কথা বলে মোবাইলে কথা বললেন যে ভাই মাগরিবের আজানের পরে জামাতের আগে দুই রাকাত সুন্নাত আছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এটা পড়া যায়, আপনি যদি পারেন তাহলে চালু করেন তো, আপনি পড়েন, একামত দিলে তারা দিয়ে দিক, আপনি একটু পড়েন এক কোনাতে গিয়ে ওইখান থেকে, এই যে আপনি 30 পয়সায় কথা বলেছিলেন এক মানুষের সাথে, এই 30 পয়সা এইভাবে দান করেন, এভাবে দান করেন। কোন মানুষকে বলেন যে আচ্ছা আপনি আজকে কয়টাতে ইফতার করতেছেন, আপনি আসেন কোথায়, যে আমি আছি ঢাকাতে, কয়টাতে ইফতার বলেন তো, আজকে 6:49 বা 50 ইফতার, তাহলে আপনি কয়টায় করবেন? তো উনাকে জিজ্ঞাসা করছেন, উনি বললেন যে আমি 53 ইফতার করব। কেন? আমি তো ঢাকা, আপনিও ঢাকায়, কেন আপনি 53 ইফতার করবেন? বলছে কেন, এই যে চাটে লেখা আছে, না না সর্বনাশ এটা করবেন না। আপনি তাকে সহি সময়, যেটা সঠিক সময়, যখন সূর্যাস্ত হবে তখন যেটা সময়, সেই সময়টা আপনি তাকে জানিয়ে দিন, জানিয়ে দিয়ে আপনি তাকে দাওয়াত দেন যে বলেন যে না আপনি এটা করেন, এটা হয় না, এটাও একটা দান সাদকা। আপনি বলেন তার সিয়ামকে আপনি হেফাজত করেছেন। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, সাথে সাথে দান সাদকা করবেন। এই রমজান মাসে যদি কেউ পারেন তাহলে উমরা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে তাহলে সে যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ। এরপরে আপনার তারাবি আছে, রাতের সালাত আছে। একজন সাহাবি গিয়ে বলছেন যে রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন তুমি বেশি বেশি সালাত আদায় করে বা সঠিক বা উপযুক্ত সালাত আদায় করে তুমি আমাকে বেশি বেশি করে সহযোগিতা করো। আপনি তারাবির সালাতটা আদায় করতে পারেন, আবার তারাবির সালাত আদায় করার পরেও আপনি সাহারিতে কাউকে উঠিয়ে দিয়ে, অথবা আপনার বোনই হোক, আপনার মা হোক, অথবা আপনার স্ত্রীকে হোক, আপনার স্ত্রীকে উঠিয়ে দিয়ে আপনি ঘুমিয়ে যায়েন না, একবারে ঘুমিয়ে পড়বেন না, আপনি 2 মিনিট সময় বের করে অজু করে এসে আপনি সালাতে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে চান, 2 মিনিট সময় ব্যয় করেন আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন। এছাড়া আপনি আরো বিভিন্ন ধরনের মানুষকে আপনি ভালো কথা বলতে পারেন, মানুষকে ভালো দাওয়াত দিতে পারেন। এই রমজানে আপনি অধিক হারে ভালো কাজের প্রতিযোগিতা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে অনেক কিছু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানের পবিত্রতা রক্ষা করে, রমজানকে মূল্যায়ন করে, রমজানকে ভালোবেসে, রমজানে ভালোভাবে থেকে আমরা যেন অধিক অধিক ভালো কাজ করার প্রতিযোগিতা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد درود تمام সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
রমজানের ভালো কাজের প্রতিযোগিতার আরো অনেক অধ্যায় আছে। আপনি আগে আগে মসজিদে আসার প্রতিযোগিতা করেন, এটাও একটা ভালো। তার মধ্যে আমার হাতে যে কাগজটা দেখতেছেন, এটাও একটা প্রতিযোগিতার অধ্যায়। বেশি করে প্রতিযোগিতা করেন। এখানে জনাব মুহতারাম সালেহ মোহাম্মদ মোল্লা 5,000 টাকা এবং নূর ইসলাম সরকার মুহতারাম দয় 5,000 টাকা করে উভয়েই 5-10,000 টাকা মসজিদের টাইলসের জন্য দিয়েছেন। আপনারা ওনার জন্য, ওনার পরিবারের জন্য, ওনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা ওনার সম্পদের জন্য দোয়া করবেন। প্রথমে এই দোয়া করবেন, আল্লাহ যেন তার পরিবারে বরকত দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে হেফাজত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত শুভ এবং কল্যাণকর সুস্থতার দিকে ফিরিয়ে আনুন। আপনারা এই কাজে প্রতিযোগিতা করেন। মসজিদের টাইলসের জন্য উনি দিয়েছেন। এই মসজিদের টাইলস এখানে পাড়া আছে, আপনি যেখানে বসে আছেন এখানে দেখা যাচ্ছে, এখানে সরকার এবং মোল্লা দুইটা দেখলাম। আপনি যেখানে বসে আছেন ওই টাইলসটা দেওয়া ছিল কোনো এক মণ্ডলের। আপনি সালাতাদি করবেন, আপনি সওয়াব পাবেন, এর সওয়াবটা ওই টাইলস দানকারী লোকটাও পাবেন, সুবহানাল্লাহ। যদি একজনের টাকাতেই সামনের এই টাইলস গুলো পাড়া হয় তাহলে যতজন মুসল্লি এখানে সালাত আদায় করতেছেন, যতদিন সালাত আদায় করবেন, যতদিন সালাত আদায় করবেন ততদিন পর্যন্ত ওই ব্যক্তি সওয়াব পেতেই থাকবে। যদিও উনি কবরে চলে যান, যদি উনি পচে ওনার হাড় মাংস সবকিছু নিঃশেষ হয়ে যায়, ওনার আমল নামাতে লেখা হতেই থাকবে এবং কিয়ামতের দিন এবং কবরের মধ্যে এগুলো তার আলোকিত আলো দিবে, অন্ধকার কবরের মধ্যে এই দানকে আপনার আলো দিবে। আপনি এই কাজেও প্রতিযোগিতা করেন। এ বিষয়ে আমি আগে বুঝতে পারলে আরো কথা বলতাম। আপনি এ বিষয়ে দেন, কোথাও মানুষ গরমে কষ্ট পড়ছে একটা ফ্যান দেন, অথবা মসজিদে কোথাও পানি পড়তেছে পানিটা কিভাবে বন্ধ করা যায়, অথবা পানি মুসার কিভাবে ব্যবস্থা করা যায়, আপনি 5 টাকা দিয়ে একটা ব্যবস্থা করেন। বাথরুমে গিয়ে দেখছেন বদনা নাই, মানুষ কষ্ট পাচ্ছে, 3টা বাথরুমের 2টাতে ঠিকই আছে, ওটাতে যাচ্ছে না কেন, ওটা বদনা নাই, আপনি 12 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে একটা বদনা কিনে নিয়ে এসে দেন, থাকবে, মানুষ ব্যবহার করবে, আপনি সওয়াব পেতেই থাকবেন। সওয়াব থেকে কোনো সময় আপনি বিরত থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ।